আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل وَاللَّهُ عَزِيزٌ ذُو انْتِقَامٍ إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ وَاللَّهُ عَزِيزٌ ذُو انْتِقَامٍ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلِفْ لَامْ مِيمْ। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 32তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ। শৈশবই ভবিষ্যৎ জীবনের ভিত্তি। এই ভিত্তিকে সুদৃঢ় করে ভবিষ্যতের আদর্শ সন্তান গড়তে মায়ের ভূমিকাই প্রধান ও মুখ্য। একজন সচেতন ও বিজ্ঞ মাই পারেন তার সন্তানকে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দিতে। একজন শিশুর সবচেয়ে বড় সাথী তার মা। সুন্দর চরিত্রবান সন্তান গড়ার কারিগরও হলেন মা। শিশু তার মাতৃসত্তাকে অনুধাবন ও অনুকরণ করে মায়ের গর্ভে থাকার সময় থেকেই। মায়ের সব কাজকর্ম, চিন্তা চেতনা, আবেগ, অনুভূতি, আচার আচরণ ও মূল্যবোধ প্রভাব ফেলে শিশুর উপর, কারণ শিক্ষাকালীন 90% সময়ই শিশু মায়ের কাছে থাকে। শিশুর প্রথম ও প্রকৃত শিক্ষক মা। মাই প্রথম শিশুকে মা বাবা আত্মীয় স্বজনদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। কথা বলা শেখার সময় মা সারাক্ষণ তার সন্তানের সঙ্গে কথা বলেন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সহ বিভিন্ন জিনিসের নামও শেখান মা নামক এই শিক্ষক। যৌথ পরিবারে এ কাজ অনেকটা সহজ হলেও একক পরিবারে মাকে পালন করতে হয় এ দায়িত্ব। সন্তান প্রতিপালনে মায়ের বহুমুখী গুরু দায়িত্ব ও মমতাময়ী ভূমিকার কারণেই ইসলাম মাকে দিয়েছে বাবার চেয়েও বহুগুণ বেশি সম্মান। মহানবীর ভাষায় মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের বেহেশত। বাবা ও মা বৃদ্ধ হলে তাদের প্রতি কখনো বিরক্ত হয়ে উহ শব্দটিও করতে নিষেধ করেছে পবিত্র কোরআন।
মায়ের মুখের ভাষায় শিশু প্রথম রপ্ত করতে থাকে, এমনকি শৈশব থেকেই শিশু মায়ের সব আচরণ ও কথাবার্তা নকল করতে শেখে, কারণ শিশুরা সব কিছুকে অনুকরণ করতে ভালোবাসে। তাই মাকে খুব সতর্কতার সঙ্গে এ সময়ে শিশুর লালন পালন করতে হয়। মায়ের মাধ্যমেই শিশু তার পরিবার ও পারিপার্শ্বিকতার সঙ্গে পরিচিত হয়। সুতরাং শিশুর মানসিক গঠনে ও চারিত্রিক বিকাশে মায়ের ভূমিকা অপরিসীম। মা যত নিষ্ঠা, আন্তরিকতা ও দরদ দিয়ে তার শিশুর পরিচর্যা ও লেখাপড়া করিয়ে থাকেন, তা অন্য কারো পক্ষে সম্ভব নয়। আসলে মায়ের বিকল্প হয় না। বই, খাতা, কলম সহ প্রয়োজনীয় সব কিছু দিয়ে, ব্যাগ সাজিয়ে দিয়ে, সময় মতো মাথায় সেঁথি কেটে ও পরিপাটি করে স্কুলে পৌঁছানো কেবল মায়ের পক্ষেই সম্ভব। মাত্রাতিরিক্ত স্নেহ আবার কোমলমতি শিশুকে স্বেচ্ছাচারী করে তোলে, সেদিকেও মাকে সচেতন থাকতে হবে। শিশুকে কখনো বেশি শাসন করা উচিত নয়। লঘু পাপে গুরুদণ্ড অনেক সময় শিশুকে আরও জেদি করে তোলে। মা যদি সহানুভূতি দিয়ে শিশুকে সংশোধনের চেষ্টা করেন, তবে সেই চেষ্টা শারীরিক শাস্তির চেয়ে অনেক বেশি সুফল দেয়।
শিশুর চরিত্র গঠনের দায়িত্বটাও মূলত মাকেই পালন করতে হয়। পরিবারে বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ আদর দেখিয়ে সন্তানের সামনে মাকেই হতে হয় দৃষ্টান্ত। অতিরিক্ত স্নেহের বশে তাদের অন্যায় আবদার মেনে নেওয়া উচিত নয়। চাওয়া মাত্র চাহিদা পূরণের অভ্যাস শিশুকে অলস ও জেদি করে তোলে। তাই নিজ নিজ সামর্থ্যের অনুকূলে শিশুর আবদার পূরণ করতে হবে। শত কর্মব্যস্ততার মধ্যেও শিশুর চরিত্র গঠনের স্বার্থে প্রত্যেক মাকে দিতে হবে কিছু সময়। মায়ের আন্তরিক সোহাগ আর চোখের শাসন এ দুই সন্তানকে সঠিক পথে রাখে। একটি শিশুর প্রাথমিক শিক্ষাকেন্দ্র হচ্ছে তার পরিবার। বড় হয়ে সে যে পরিবেশেই শিক্ষা নিক না কেন, পারিবারিক শিক্ষার একটা প্রভাব তার মধ্যে সবসময় দেখা যায়। তাই প্রত্যেক মা বাবারই সন্তান প্রতিপালনে কিছু নীতি মেনে চলা উচিত। যেমন সন্তানকে নিয়ন্ত্রিত আবেগের সঙ্গে লালন পালন করা, মাত্রাতিরিক্ত শাসন থেকে বিরত থাকা, বন্ধুত্বপূর্ণ আচরণ করা, শৃঙ্খলা মেনে চলতে শেখানো, নৈতিকতা শেখানো এবং বড়দের শ্রদ্ধা আর ছোটদের স্নেহ করতে শেখানো ইত্যাদি।
সন্তানকে যথাযথ মানুষ হিসেবে গড়ে তোলাও মা বাবার দায়িত্ব। অনেক বাবা মা আছেন যারা অতিরিক্ত আবেগে ভুলে যান যে তার সন্তান শুধু পারিবারিক গণ্ডিতেই জীবন পার করবে না, তাকে বড় হয়ে অনেক কিছু সামাল দিতে হবে। তাই আপনার সন্তানকে স্বাবলম্বী ও যথাযথ মানুষ হিসেবে গড়ে তুলুন। বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানাও খুব জরুরি, কিন্তু আমাদের তরুণ সমাজ বেশিরভাগ সময়ই তার অপব্যবহার করে থাকে। তাই টেকনোলজির ব্যবহার সম্পর্কে আপনার সন্তানকে সচেতন করে তুলুন। অনেক মা বাবাই ভাবেন, আমার সন্তান কেন পরিশ্রম করবে? একটু ভেবে দেখুন, সে যে পরিশ্রম করবে বা করছে তার সুফল সে নিজেই উপভোগ করবে, যার ফলে সেই শারীরিকভাবে সুস্থ থাকবে আর সেই পাবে মানসিক প্রশান্তি। তাই সন্তানকে পরিশ্রম করতে উৎসাহ দিন। দায়িত্বশীলতা ও শ্রমের মর্যাদা সহ স্বনির্ভরতার মাধুর্যতাকে উপভোগের সুযোগ দিন। আপনার ইচ্ছে আর স্বপ্ন সন্তানের উপর চাপিয়ে দেবেন না।
স্নেহ মমতার দিক থেকে মায়ের চেয়ে সন্তানের আপন যেমন কেউ নেই, তেমনি সুশিক্ষিত ও চরিত্রবান জাতি তখনই গড়ে উঠবে যখন মায়েরাও হবেন সুশিক্ষিত ও চরিত্রবান। ধার্মিক মায়ের সন্তানরা হবেন ইমাম হুসাইনের অনুসারী। অন্যদিকে লোভী, সংকীর্ণমনা, স্বার্থপর ও চারিত্রিক পবিত্রতাকে পদদলনকারী রমণীর সন্তানরা হবে ইয়াজিদের অনুসারী বা ইয়াজিদি স্বভাবসম্পন্ন। সত্যিকারের ধার্মিক বা খোদাভীরু মা বাবা সন্তানকে গড্ডালিকা প্রবাহে কিংবা ইসলাম বিদ্বেষী পরিবেশের উপর ছেড়ে দিতে পারেন না। তারা তাকে এমন শিক্ষা প্রতিষ্ঠানেও পাঠাতে পারেন না যেখানে সে বড় হয়ে উঠবে একজন নাস্তিক্যবাদী বা বিভ্রান্ত পশ্চিমা মতাদর্শের অনুসারী হিসেবে। তাই এ বিষয়ে মা বাবার অনেক দায়িত্ব রয়েছে।
সন্তানকে কেবল বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর চিন্তায় মশগুল থাকলেই হবে না। সন্তান খোদা ভীরু বা খোদা সচেতন হচ্ছে কিনা সেটাও দেখতে হবে এবং তার শৈশব ও কৈশোর থেকেই তাকে প্রকৃত মানুষ হওয়ার দিকে আকৃষ্ট করতে হবে। আপনি যদি টক তেঁতুল গাছের চারা লাগিয়ে তা থেকে সুমিষ্ট আম আশা করেন, তাহলে আপনি আসলেই বোকার রাজত্বেই বসবাস করছেন। তো শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। যারা সঙ্গ দিলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানে গেরিলা যুদ্ধের কমান্ড সেন্টার স্থাপন সম্পর্কে কথা বলেছি এবং এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির স্মৃতিচারণও শুনেছি। আজকের আসরে আমরা গেরিলা যুদ্ধের মাধ্যমে আগ্রাসী বাহিনীর হাত থেকে ইরানের দক্ষিণাঞ্চলীয় সুসাংগেরদ শহর দখলমুক্ত করার ঘটনা বর্ণনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েকটি আসরে আমরা শহীদ ডক্টর মোস্তফা চামরানের পক্ষ থেকে আগ্রাসী ইরাকি বাহিনীকে রুখে দেওয়ার পাশাপাশি ইরানের কুর্দিস্তান এলাকার বিপ্লব বিরোধী তৎপরতা দমন করার জন্য গেরিলা বাহিনী গঠন সম্পর্কে আলোচনা করেছি। আমরা বলেছি, একটি আগ্রাসী বাহিনীকে রুখে দেওয়ার জন্য দেশের রাজনৈতিক নেতৃত্বে যে ঐক্যবদ্ধ ও সংহত অবস্থান থাকা প্রয়োজন, নানা কারণে ইরানে তা ছিল না। ইসলামী বিপ্লবের মাত্র ১৯ মাসের মাথায় ইরাকের সাদ্দাম সরকার এখানে ইরানে আগ্রাসন চালিয়েছিল। তখনও ইরানের অনেক শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা দেশ ও ইসলামী বিপ্লবের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেননি। ইমাম খোমেনির নেতৃত্বে ইরানে যে বিপ্লব হয়েছিল তার ভিত্তি ছিল ইসলামী মূল্যবোধ, কিন্তু বিপ্লবের পর নয়া ইসলামী শাসন ব্যবস্থায় ধর্মনিরপেক্ষ এমনকি ইসলাম বিদ্বেষী অনেক রাজনৈতিক নেতাও বিপ্লবীদের মধ্যে অনুপ্রবেশ করেছিল।
এ ধরনের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম প্রেসিডেন্ট বনি সাদ্র। রাষ্ট্রের প্রধান নির্বাহী পদে এরকম দ্বৈত চরিত্রের অধিকারী ব্যক্তির উপস্থিতির ফলে বিদেশি আগ্রাসনের মোকাবেলায় ইরানের পক্ষ থেকে শক্ত কোনো অবস্থান গ্রহণ করা সম্ভব হচ্ছিল না। পক্ষান্তরে শহীদ মোস্তফা চামরানের মতো বিপ্লবের প্রতি অনুগত ব্যক্তিত্ব এসব মত পার্থক্যের প্রতি ভ্রুক্ষেপ না করে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মনোযোগী হন। তিনি সারা ইরান থেকে যুদ্ধ করার জন্য খুজিস্তান প্রদেশে আগত যুবকদের সংগঠিত করে তাদেরকে গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত করেন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ও সেনাবাহিনীর সম্মুখ সমরের পাশাপাশি এই গেরিলা বাহিনী গঠনের প্রধান উদ্দেশ্য ছিল খুজিস্তান প্রদেশের প্রধান শহর আহওয়াজের পতন ঠেকানো এবং ইরাক সীমান্তবর্তী যেসব ছোট ছোট শহর ইরাকি বাহিনী দখল করে নিয়েছিল সেগুলো শত্রুমুক্ত করা।
আমরা এর আগে খুররাম শাহরে ইরানি প্রতিরোধ যোদ্ধাদের অকুতোভয় সংগ্রামের কাহিনী বর্ণনা করেছি। এই শহর ছাড়া আরও দুটি শহরে ইরাকি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের বীরত্ব গাথা তৈরি করেছিলেন ইরানি জওয়ানরা। ওই দুটি শহর ছিল যথাক্রমে সুসাংগেরদ ও হোভেইজে। সুসাংগেরদ মুক্ত করার লড়াইয়ে শহীদ মোস্তফা চামরান এবং হোভেইজে শহরের পতন ঠেকানোর ঘটনায় শহীদ হোসাইন আলম আল হুদার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ চামরান একদিকে গেরিলা বাহিনীকে ব্যবহার করে ইরাকি বাহিনীর অগ্রযাত্রা রুখে দিচ্ছিলেন এবং অন্যদিকে ছোট ছোট শহর শত্রুমুক্ত করে ইরানের সেনাবাহিনীকে আত্মরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরকম পরিস্থিতিতে সুসাংগেরদ শহর মুক্ত করা ছিল ইরান ইরাক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। সাদ্দাম বাহিনী ইরানে আগ্রাসন চালানোর প্রায় দুমাস পর 1980 সালের 17 নভেম্বর ওই শহর মুক্ত করার অভিযান শুরু হয়।
এ সম্পর্কে ডক্টর চামরান তার স্মৃতিকথায় লিখেছেন, আমাদের অভিযান শুরু হয়ে যায়। সুসাংগেরদ শহরে আটকে পড়া বন্ধুদের দেখার জন্য আমার মন আকুল হয়ে উঠেছিল। ইরাকি বাহিনীর দখলে থাকা শহরে তারা যে কি দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন তা ভেবে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আমার মনে পড়ে সুসাংগেরদ শহরের ভেতরে লড়াইরত সেনা সদস্যদের কথা। লেফটেন্যান্ট ফারাজি ও লেফটেন্যান্ট আখভান সেখানে জীবন বাজি রেখে লড়াই করছেন। তারা দুজন আহত অবস্থায় আমার সঙ্গে বেতার সংযোগের মাধ্যমে কথা বলেছেন। তারা বলেছেন, তিন দিন ধরে তাদের ভাগ্যে খাবার জোটেনি।
ডক্টর চামরান আরও বলেন, আমরা তিন দিক দিয়ে সুসাংগেরদ মুক্ত করার অভিযান শুরু করি। সেনাবাহিনী, IRGC এবং গেরিলা বাহিনী আলাদা আলাদাভাবে তিন দিক দিয়ে শহরের দিকে এগিয়ে যায়। আমি আমার বাহিনী সহ সবার আগে শহরে ঢুকে পড়ার সংকল্প করি, ফলে আমরা গতি বাড়িয়ে দেই। হঠাৎ টের পাই শহরের উত্তর দিকে কারখে নদীর দিক থেকে একটি ট্যাঙ্ক আমাদের লক্ষ্য করে গোলা নিক্ষেপ করছে। এ অবস্থায় আমি আমার সহযোদ্ধাদের অগ্রযাত্রা থামিয়ে অবস্থান গ্রহণের নির্দেশ দেই। একজন যোদ্ধাকে একটি RPG দিয়ে ট্যাঙ্ক ধ্বংস করতে পাঠিয়ে দেই। টের পাই ট্যাঙ্কটি কিছুক্ষণের জন্য তার গতি কমিয়ে দিয়েছে, হয়তো বুঝতে পেরেছে শহরে ইরানি সৈন্য ঢুকে পড়েছে। হঠাৎ করে ট্যাঙ্কটি তার গতি পরিবর্তন করে দ্রুততার সঙ্গে শহরের দক্ষিণ অভিমুখে চলে যায়। আমরা RPG নিয়ে যাকে পাঠিয়েছিলাম সে ট্যাঙ্কে আঘাত করার সময়ই পায়নি।
উচ্চপদস্থ কমান্ডার ফাল্লাহির কাছে শহীদ চামরান যুদ্ধ করার অনেক অস্ত্র ও গোলাবারুদ চেয়েছিলেন, কিন্তু তিনি একটি 106mm বন্দুক ছাড়া আর কিছু দিতে পারেননি। চামরানের গেরিলা বাহিনী সেই বন্দুক দিয়ে ইরাকি বাহিনীর 6টি ট্যাঙ্কে হামলা চালায়। শহীদ চামরানের গেরিলা বাহিনীর কাছে ট্যাঙ্ক ধ্বংস করার জন্য কিছু RPG ক্ষেপণাস্ত্র ছিল। এ অবস্থায় ইরানি যোদ্ধারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে শত্রুর ওপর হামলা চালাচ্ছিল। এই সম্মুখ যুদ্ধে ডক্টর চামরান আহত হন। কৌতুকপ্রিয় এই সমরবিদ আহত অবস্থায়ও তার রহস্যবোধ হারাননি। তিনি এ সময় তার পায়ের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, হে আমার প্রিয় পা, তুমি তো সারা জীবন আমার দেহটাকে বহন করেছ। পাহাড়, পর্বত, মরুভূমি, সমতল ভূমি, সড়ক, মহাসড়ক, কত জায়গায় না মাড়িয়ে আমাকে টেনে নিয়ে গেছ। এখন আমার এই অন্তিম মুহূর্তে আমাকে অক্ষম করে রেখো না। আমার এই আহত দেহটাকে আগের মতোই টেনে নিয়ে যাও। যুদ্ধের ময়দানে আমাকে শত্রুর সামনে অপমানিত করো না।
এই হাতাহাতি যুদ্ধ শেষে ইরাকি বাহিনী পশ্চাদ অপসরণ করতে বাধ্য হয়। ইরাকিরা পিছু হটে যাওয়ার পর ডক্টর চামরানের অবস্থার অবনতি হয়। ইরাকিদের কাছ থেকে গনিমত হিসেবে পাওয়া একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ফ্রন্ট থেকে পেছনে নিয়ে আসা হয়। ইরানি যোদ্ধারা সুসাঙ্গিরিত শহরে প্রবেশ করেন এবং শহরে অবরুদ্ধ হয়ে পড়ার সৈন্যদের সঙ্গে যোগ দেন। এতদিন ধরে আটকে পড়ার সৈন্যদের তখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। শহরটি প্রায় দুমাস পর আগ্রাসী বাহিনীর হাত থেকে দখলমুক্ত হয়। ডক্টর চামরান মনে করেন, সেনাবাহিনী, IRGC ও গেরিলা বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করার কারণে সুসাঙ্গিরিত শহরটি শত্রুমুক্ত করা সম্ভব হয়েছে। এর যে কোনো একটি বাহিনীর একার পক্ষে এই সাফল্য অর্জন করা সম্ভব ছিল না। প্রশিক্ষিত সেনাবাহিনীর সঙ্গে আনাড়ি গণবাহিনীর সমন্বয়েও যে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের বিজয় অর্জন সম্ভব তা এই যুদ্ধে প্রমাণিত হয়।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে, এবার বিদায় নেয়ার পালা।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা ভাই বোনেরা সালাম, শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার 31তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান। আমরা অনেকেই পুঁথিগত বিদ্যার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন। এ ধরনের বিদ্যা সৃষ্টিশীলতার পথেও এক বড় বাধা। শিশু কিশোরদের সুশিক্ষা ও প্রশিক্ষণের জন্য তাদেরকে দিয়ে সৃষ্টিশীলতার চর্চা করানো তাই খুবই জরুরি। বলা হয়, সৃষ্টিশীলতা প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে। এটি কেবলই উত্তরাধিকারগত বা বংশগত বিষয় নয়, তবে অনেকের ক্ষেত্রে তার উন্মেষ ঘটাতে নানা ক্ষেত্র তৈরি করে দিতে হয়। চিন্তাশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা, নতুন ভাবনা ও নতুন যন্ত্রপাতি তৈরি করা, এসবই সৃষ্টিশীলতার সুফল। সৃষ্টিশীল চিন্তার ক্ষমতা অর্জন সন্তানের ভবিষ্যৎকে করে উজ্জ্বল। যাদের মধ্যে সৃষ্টিশীল চিন্তা নেই, তারা নানা ধরনের সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হয় ও সিদ্ধান্তহীনতায় ভোগে। শিশু কিশোরদের মধ্যে সৃষ্টিশীলতা ও সৃষ্টিশীল চিন্তার উন্মেষ ঘটানোর নানা কৌশল নিয়ে আজ আমরা কথা বলব। আমাদের সাথেই থাকুন।
মানুষের সৃষ্টিশীলতার বিকাশ শৈশবেই শুরু হয়। উদ্ভাবনী ক্ষমতা ও নান্দনিকতার অনুভূতিও এ সময় থেকেই তারা অর্জন করতে থাকে এবং সৃষ্টিশীলতার বিকাশ ঘটতে থাকায় তারা শৈশব ও কৈশোরের নানা পর্যায়ে নানা ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে থাকে। শিশুদের মধ্যে সৃষ্টিশীলতার উন্মেষ সর্বোচ্চ মাত্রায় ঘটে 6 থেকে 7 বছর বয়সে। এর মাধ্যমে তারা নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয় এবং গড়ে তোলে মূল্যবান কোনো শিল্পকর্ম বা উল্লেখযোগ্য কোনো কিছু। শিশু কিশোরদের সৃষ্টিশীলতার উন্মেষ ও বিকাশের জন্য বাবা মাকে হতে হবে অত্যন্ত ধৈর্যশীল, সচেতন ও কৌশলী। এজন্য অর্থ বা পুঁজি বিনিয়োগেরও দরকার হয় না। যা দরকার তা হলো আশপাশের নানা বিষয়ে আপনার শিশু সন্তানকে যথেষ্ট তথ্য জানিয়ে রাখা এবং যা কিছু তার নানা কৌতূহল উস্কে দেয় সেগুলো তার কাছে রাখতে দেয়া।
শিল্প শিক্ষা বিষয়ক তৎপরতা শিশুর সৃষ্টিশীলতা বিকাশের অন্যতম সহায়ক ক্ষেত্র। শিল্পকর্ম মানুষের মনের খোরাক যোগায় এবং তা জাগিয়ে তোলে মানবীয় অনেক সুপ্ত প্রতিভা। শিক্ষণীয় ও ইতিবাচক অনেক কিছুই পেয়ে থাকি শিল্পকর্ম থেকে। শিশুর সমালোচনার মন বা প্রতিবাদী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতার উপরও ইতিবাচক প্রভাব রাখে শিল্প বিষয়ক প্রশিক্ষণ। শিল্পকর্ম সৃষ্টি করতে গিয়ে শিশু অতীতের তথ্য ব্যবহার করে ও নির্বাচন করে সম্পর্কযুক্ত তথ্য, ব্যাংক এবং নানা ধরনের পছন্দের দিক বিশ্লেষণ করে সর্বোত্তম দিকই বেছে নেয়। আর এভাবে শিশুর বুদ্ধিবৃত্তিও জোরালো হতে থাকে। এছাড়াও চিন্তাশীলতা, গবেষণা ও বিশ্লেষণের ক্ষমতা, সমালোচনার ভাবনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতেও সহায়তা করে শিল্প নির্মাণের প্রশিক্ষণ।
চিত্র অঙ্কন বা ছবি আঁকা শিশুদের মধ্যে গড়ে তোলে সৃষ্টিশীলতা। শিশুর নানা ধরনের প্রাকৃতিক চাহিদা মেটানো ছাড়াও সৌন্দর্য অনুধাবনের ক্ষমতা বাড়িয়ে দেয় ছবি অঙ্কন। শিশুর কল্পনা শক্তি, মূর্তায়ন, আত্মবিশ্বাস ও সর্বোপরি সৃষ্টিশীলতা বাড়িয়ে দেয় ছবি অঙ্কন। এছাড়াও শিশুর ব্যক্তিত্বের বিকাশ, কোনো বিশেষ বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করা ও পারিপার্শ্বিকতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতার মতো নানা গুণের বিকাশেও সাহায্য করে এ ধরনের শিল্প প্রশিক্ষণ। নানা ধরনের রং এবং অত্যুজ্জ্বল চুমকির দ্রবণ ছবি আঁকার ক্ষেত্রে শিশুর উৎসাহ ও সৃষ্টিশীলতা বাড়ানোর ক্ষেত্রে খুবই সহায়ক হতে পারে।
সৃষ্টিশীলতার বিষয়ে প্রখ্যাত বিশেষজ্ঞ পল টরান্সের মতে, শিশুদেরকে নানা নিষেধাজ্ঞার বেড়া জালে আটকে রাখা তাদের সৃষ্টিশীলতা বিকাশের জন্য ক্ষতিকর। তিনি শিশুদের সৃষ্টিশীলতা বিকাশের জন্য নানা পন্থায় আর্ট করার কৌশল প্রয়োগ করেছেন। এই সব পন্থার মধ্যে রয়েছে গল্প শুনিয়ে সে গল্পের নানা দৃশ্যের ছবি শিশুদের আঁকতে দেয়া। এই পদ্ধতি একদিকে যেমন শিশুদের কল্পনা শক্তি বাড়িয়ে দেয়, তেমনি তা তাদের মনোযোগ বৃদ্ধি, স্মরণ শক্তি, গল্প তৈরি করা বা পুনর্বর্ণনার ক্ষমতা ও নির্ভুলতার প্রবণতা বাড়াতেও সহায়তা করে।
শিশুদের জন্য উপযুক্ত খেলনা বাছাই করাও তাদের সৃষ্টিশীলতা ও জীবন সম্পর্কে অভিজ্ঞতা বাড়াতে বেশ সহায়ক ভূমিকা রাখে। কোনো কোনো খেলনা শিশুর আবেগ প্রবণতা ও মন মানসিকতার উপর ইতিবাচক প্রভাব ফেলে। যেমন কোনো কোনো খেলনার বিশেষ কোনো গঠন বা সাইজ নেই, শিশুরা চাইলেই তা মনের মতো করে গড়ে নিতে পারে। কাগজ দিয়ে নানা খেলনা তৈরি করাও শিশুর সৃষ্টিশীলতা বাড়ানোর সহায়ক। নানা ধরনের লোগো বা জ্যামিতিক বস্তুর খেলনাও শিশুর হস্তশিল্প তৈরির সৃষ্টিশীলতা বাড়াতে পারে।
ইসলাম ধর্ম শিশুর শিক্ষা ও প্রশিক্ষণ এবং সৃষ্টিশীলতার বিষয়কে বেশ গুরুত্ব দিয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই শিশুর প্রথম ও দ্বিতীয় 7 বছরে তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও চিন্তাভাবনার আলোকে তাদের সৃষ্টিশীলতার ধরনও যেন ভিন্ন হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে এই মহান ধর্মের শিক্ষায়। বলা হয়েছে প্রথম 7 বছরে শিশুকে স্বাধীনভাবে খেলাধুলা করতে দেওয়া উচিত, যাতে তার সৃষ্টিশীল গুণগুলোর স্বাভাবিক বিকাশ ঘটে। বাবা মায়েদের উচিত শিশুদের জন্য এমন পরিবেশ সৃষ্টি করা যাতে তাদের মনে নানা প্রশ্ন জাগে এবং তাদেরকে খুব শীঘ্রই ওইসব প্রশ্নের উত্তর না দিয়ে তাদেরকেই সেই সব প্রশ্নের উত্তর বের করতে ব্যস্ত রাখা।
এছাড়াও শিশুদেরকে অনেক বিষয়ের মধ্য থেকে কোনো বিষয় বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। বিষয়টি পোশাক বা স্কুলের প্রয়োজনীয় নানা সামগ্রীর ক্ষেত্রেও হতে পারে। এরপর তাকে প্রশ্ন করতে হবে, সে কেন নির্দিষ্ট ওই বস্তু বা বিষয়টি বেছে নিয়েছে। এ ধরনের ব্যবস্থা শিশুর মধ্যে বাচ্চাদের কাজে বুদ্ধিবৃত্তির ব্যবহার, ভেবেচিন্তে কাজ করা ও সঠিক বিষয়টি বাছাই করার জ্ঞান বাড়ানোর সহায়ক। সর্বোপরি শিশুর মধ্যে সৃষ্টিশীলতা জাগিয়ে তুলতে বাবা মাকে সবসময় সচেতন ও সচেষ্ট থাকতে হবে। তো শ্রোতা বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
রংধনু
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। রংধনুর আজকের আসরে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, আজকের আসরের শুরুতেই থাকবে এক নীতিবান রাজা ও বুড়ির গল্প। গল্পটি লিখেছেন সিদ্দিক আবু বকর। গল্পের পর থাকবে একটি আবৃত্তি আর সব শেষে থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আসর।
অনেক দিন আগের কথা, এক রাজ্য ছিল এক বুড়ি। জগতে আপন বলতে বুড়ির কেউ ছিল না। গরিব হলেও বুড়ি ছিল পরিশ্রমী, এটা ওটা করে তার দিন ভালোই কাটত।
একবার হলো কি, রাজ্যে টানা সাত দিন সাত রাত বৃষ্টি আর বৃষ্টি, ঘর থেকে পা ফেলার জন্যই। বুড়ির ঘরে দানা পানি যা ছিল টেনে টুনে পাঁচ দিন চলেছে। গত দুদিন বুড়ি একেবারে উপোস, খিদের জ্বালা কঠিন জ্বালা। ঘরে খাবার না থাকলে তো দ্বিগুণ জ্বালা, ক্ষুধার জ্বালা কি আর পানিতে মেটে? উপায় না পেয়ে বৃষ্টি মাথায় করে বুড়ি ছুটল রাজ দরবারে।
রাজা ছিলেন পরম দয়ালু। জীর্ণ শীর্ণ বুড়িকে দেখে রাজার খুব মায়া হল। মন্ত্রীর কাছে জানতে চাইলেন কি তার সমস্যা।
মন্ত্রী জানালেন, মহারাজ, বুড়ি আপনার রাজ্যের প্রজা। খাবার বলতে যা ছিল বিগত পাঁচ দিন চলেছে, দুদিন ধরে পেটে কোনো দানা পানি নাই। সে ভীষণ ক্ষুধার্থ, রাজা আর সইতে পারলেন না। হৃদয় তার হাহাকার করে উঠল। একজন বয়বৃদ্ধ মানুষ দুই দিন না খেয়ে তাও আমার রাজ্যে? শীঘ্রই বুড়িমার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করো।
রাজার কথায় খুশি হল বুড়ি, আবেগে ভরা মজলিসে কেঁদে ফেলল সে। কাঁপা কাঁপা গলায় বুড়ি বলতে থাকল, আপনার কথায় অনেক খুশি হলাম মহারাজ, রাজভোগ যাইনে আমার, 2 কেজি আটা হলে এই গরিবের চলে যায় মহারাজ।
রাজা মন্ত্রীকে বললেন, তাই দাও। আটার ঝাঁপি কাঁধে নিয়ে বুড়ি হাঁটছে বাড়ির দিকে। পথিমধ্যে শুরু হলো ঘূর্ণি বাতাস। বাতাসে বুড়ি নিজেকেই সামলাতে পারছিল না। কখন যে আটার ঝাঁপি উদম হয়েছে বুঝতেই পারেনি বুড়ি। যা হবার তাই হল। দুষ্ট ঘূর্ণি বাতাস সব আটা নিল উড়িয়ে। আটা খুঁয়ে বুড়ির তো মাথায় হাত। পথিমধ্যে বসে পড়ল বুড়ি আর হাও মাও কান্না জুড়ে দিল।
সে পথ দিয়েই যাচ্ছিল এক ছোট্ট ছেলে। বুড়িকে কাঁদতে দেখে থমকে দাঁড়ালো সে। বুড়িকে জিজ্ঞেস করল, বুড়িমা কাঁদছ কেন, কি সমস্যা তোমার?
বুড়ি তার দুর্ভাগ্যের কথা খুলে বলল ছোট্ট ছেলেকে। সব শুনে ছেলেটি রেগে গেল বাতাসের উপর। সে উচ্চস্বরে বলতে লাগল, কাজটা তুমি ঠিক করনি মোটেও, এটা ভারী অন্যায়, এর বিচার হওয়া চাই। বুড়ি বলল, সে কি করে হয় বাপু, বাতাস চলে স্রষ্টার ইচ্ছায়, তার কি বিচার করা চলে?
ছেলেটি ধমকে ওঠে, নিশ্চয়ই চলে, রাজা এত কিছুর বিচার করেন, বাতাসেরও করবেন, ঘটনা তো তার রাজ্যে ঘটেছে, তাই না? ছেলেটি আর কোনো কথা শুনতে চাইল না, বুড়িকে নিয়ে সোজা রাজদরবারে হাজির।
বুড়িকে দেখে অবাক হলেন রাজা, কিছুটা বিরক্ত। আবার কি মতলবে বুড়ির আগমন? মন্ত্রী, আবার কি সমস্যা বুড়ির? মন্ত্রী জানালো, বিচার চাইতে এসেছে মহারাজ। রাজা বললেন, বিচার? কার বিরুদ্ধে, কিসের বিচার? মন্ত্রী পুরো ঘটনা খুলে বলল রাজাকে।
সব শুনে রাজা বললেন, সবই তো বুঝলাম, কথা হচ্ছে বাতাসের বিচার করা আমার সাধ্যে নেই। মন্ত্রী, বুড়িকে 2 কেজি নয় 2 বস্তা আটা দিয়ে দাও, আর হ্যাঁ অবশ্যই বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। যেই না বুড়ি রাজি হতে যাবে, ছেলেটি ইশারায় না করল বুড়িকে।
বুড়ি বলে উঠল, না মহারাজ, আমি বিচার চাই। বুড়ির কথা শুনে রাজা গেলেন খেপে, বাতাস কি আমার প্রজা, আমি কিভাবে বিচার করব? যাও, যাকে দিয়ে পারো বাতাসের বিচার করোগে, আমার পক্ষে এ কাজ সম্ভব নয়।
এই সুযোগের অপেক্ষায় ছিল ছেলেটি। মহারাজ, বেয়াদবি নেবেন না, যদি চান এই বিচার কার্যে আমি আপনাকে সহযোগিতা করতে পারি, আত্মবিশ্বাসের সাথে বলল ছেলেটি।
রাজা মৃদু হাসলেন বটে, অনুমতিও দিলেন, শুধু বললেন, সহযোগিতা তোমার নিলাম, ন্যায় বিচারে কিন্তু কোনো ছাড় দিতে পারবো না বালক। ছেলেটু জবাব দেয়, ঠিক আছে, তবে শর্ত আমারও একটা আছে হুজুর। রাজা বললেন, কি তোমার শর্ত? ছেলেটি বলল, শর্ত তেমন কিছু না, আপনার শর্তই আমার শর্ত, যার যা ন্যায্য পাওনা নিশ্চয়ই তা ফিরিয়ে দেবেন।
রাজা বলেন, অবশ্যই, নীতির প্রশ্নে কোনো আপোষ নাই বালক।
সমুদ্র উপকূল থেকে বাতাসকে ডাকা হল, শুরু হল বিচার। বুড়ি তার অভিযোগ তুলে ধরল মজলিসে। ছেলেটি বাতাসের কাছে জানতে চাইল, আচ্ছা বাতাস, বুড়ির অভিযোগ কি ঠিক? এক শব্দে জবাব দেয় বাতাস, ঠিক। ছেলেটি আবার জানতে চাইল, একজনের আহার কেড়ে নেয়া কি অন্যায় নয়? বাতাসের চট জলদি জবাব, অন্যায়? তবে,
ছেলেটি জানতে চাইল, তবে এটা কি জনাব বাতাস, একটু খুলে বলা যায়?
জি যায়, আটা আমি নিয়েছি, একটু তাড়াহুড়ো ছিল, অনুমতি নেবার ফুরসত পাইনি। বাদশার খাদ্য জাহাজে হাঙরের কামড়ে ক্ষতিগ্রস্ত হয়, জাহাজের তলায় সামান্য ফাটল ধরে, নাবিক তা জানে না, জাহাজটি ডোবার ভয় ছিল, বুড়ির আটাই জাহাজের ফাটল মেরামত করেছি, জাহাজকে তীরে ভিড়তে সহযোগিতা করেছি, প্রজাদের খাদ্য রক্ষা করেছি। এতে যদি অন্যায় হয়ে থাকে শাস্তি পেতে কোনো আপত্তি নেই। পুরসভায় পিন পতন নিরবতা, অবাক হয়ে বাতাসের কথা শুনছিল সবাই।
এবার ছেলেটি রাজার দিকে তাকালো। মহারাজ, আমার কাজ শেষ। আমার মনে হয় না রায় দিতে হুজুরের আর কোনো সহযোগিতার দরকার আছে। রাজার খাদ্য জাহাজ বেঁচে গেছে শুনে রাজা তো মহা খুশি। তিনি সিংহাসন ছেড়ে দুপা নিচে নেমে এলেন, দুহাত উঁচু করে বাতাসকে ধন্যবাদ জানালেন, আর মজলিসের সবাইকে বলতে লাগলেন, ধন্যবাদই তো বাতাসের জন্য সেরা বিচার। কি বলেন সভাসদগণ? পুরো মজলিস কেঁপে ওঠে। মহারাজার জয় হোক, মহারাজার জয় হোক।
রাজা করে হেসে উঠলেন, বললেন, বুড়িমা, আটা তো তোমার, তোমার দুদিনের আহার রক্ষা করলো পুরো রাজ্যের দুমাসের আহার। এ সম্পদ কেবল রাজ্যের নয়, এ যে তোমারও সম্পদ।
বড়ে খুশিতে কেঁদে ফেলে, শুনেছিলাম আমাদের মহারাজ দয়াবান, এখন দেখে নীতিবানও বটে, এমন রাজার প্রজা হতেই সুখ, এর চেয়ে বড় পুরস্কার আমার কি হতে পারে? সকল প্রজার সম্পদ কারো একার নয় মহারাজ, এ সম্পদ সবার, এ সম্পদ সবার মহারাজ।
বুড়ির সাথে সুর মিলিয়ে রাজদরবার কাঁপিয়ে আওয়াজ ওঠে, মহারাজার জয় হোক, মহারাজার জয় হোক।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি আবৃত্তি। নবীর দেশে শিরোনামের কবিতাটি লিখেছেন কবি নাঈম আল ইসলাম মাহিন, আর আবৃত্তি করেছে ছোট্ট বন্ধু সামিউল আল রাজ।
আরবভূমি কেমন ছিল রাসূল আসার আগে? গোলাপ বেলি ফুটত তখন মরুর কুসুম বাগে, কিচির মিচির নানান সুরে গাইত পাখি গান, কি শিশুর কোলাহল মুখর থাকত সকল প্রাণ। কি আরব উপদ্বীপে তখন মানুষ ছিল নামে, হিংস্র পশুর স্বভাব ছিল তাদের কাজে কামে, কথায় কথায় বাঁধিয়ে দিত যুদ্ধ এবং লড়াই, ধন সম্পদ অহংকারে চলত ভীষণ বড়াই, হাট বাজারে আস্ত মানুষ চলত বেচা কেনা, মানুষ কিনে দাস বানিয়ে রাখত সেথাই কেনা, কন্যা শিশুর জন্ম হলে জ্যান্ত দিত কবর, খুন খারাপে ছিল না তো নতুন কোনো খবর, কাবা ঘরে মূর্তি ছিল 360 মতো, লাত মানাত আর ওজ্জা হবল নাম না জানা কত, তাওয়াফ তারা করত তবে নির্লজ্জের বেশে, নবী আসার আগে সব ছিল আরব দেশে।
সামিউল আল রাজের চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে, এতে নবীজির আবির্ভাবের সময়কার আরবের অবস্থা বর্ণনা করা হয়েছে। তো বন্ধুরা, এবার রয়েছে কবি ফররুক আহমদের লেখা গান ইয়া নবী সালাম আলাইকা। এতে সুরারোপ করেছেন লিটন হাফিজ চৌধুরী, আর গেয়েছে শিশুশিল্পী মাহাদিয়া তসনিম ও নুরি শেহজাদা মাহা।
তুমি যে আখিরে নবী দিনে পূর্ণ রূপ রহমতে আলম, তুমি ইয়া নবী কামালে পূর্ণ, তুমি জামালে পূর্ণ, তুমি উসওয়াতুন হাসানা, তুমি ইয়া নবী তুমি যে আখিরে নবী দিনে পূর্ণ রূপ রহমতে আলম, তুমি ইয়া নবী কামালে পূর্ণ, তুমি জামালে পূর্ণ, তুমি উসওয়াতুন হাসানা, তুমি ইয়া নবী হে রাসূল আল আরবী মুস্তাফা খুশল কবি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী তৌহিদে কালাম দিলে আধারে নিখিল মানুষের জীবন বিধান, ইয়া নবী আনিলে যে ইনকিলাবি, আনিলে যে ইনকিলাবি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী
আনিলে শান্তি প্রীতি, আনিলে সম্মনীতি, ভাঙিলে জুলুম শাহি,
ইয়া নবী বিলালে প্রেম সুরভি, মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী
খুদিতে স্বজন তুমি ব্যথিতের আপন তুমি মানুষে
মাহদিয়া ও মাহার দ্বৈত কণ্ঠে চমৎকার গানটি শুনলে তো তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনায় গুটিয়ে নিচ্ছে রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে।